শুরু হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ডক্টর নাজমা কবিরের সঙ্গে। তিনি দীর্ঘদিন বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক উন্নয়ন ক্ষেত্রে কাজ করেছেন। তিনি থাকেন লন্ডনে। আসুন শোনা যাক তার সঙ্গে আমার কথোপকথন। ডক্টর নাজমা কবির, প্রথমেই স্বাগত জানাচ্ছি আজকের নারী কণ্ঠ অনুষ্ঠানে।
আপনাকে ধন্যবাদ। নারী কণ্ঠের শ্রোতাদের জন্য আমারও রইল শুভেচ্ছা।
আপনি আন্তর্জাতিক উন্নয়ন ক্ষেত্রে প্রায় দু দশকের বেশি সময় ধরে কাজ করেছেন। বর্তমানে আপনি বিজনেস এন্ড পার্সোনাল পারফরমেন্স ডেভেলপমেন্ট কোচ হিসেবে কাজ করছেন, এ সম্পর্কে একটু বিস্তারিতভাবে বলবেন?
ধন্যবাদ। আমি তো গত 25 বছর ধরেই এই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে কাজ করে এসেছি। তো সেখানে কাজ করতে করতে যেটা আমি লক্ষ্য করছিলাম, যাদের সাথে আমি কাজ করছি, মানে আমার টিম মেম্বার অথবা আমি যাদের জন্য কাজ করছি, সেখানে একটা বড় জিনিস আমার চোখে পড়ল যে সেখানে অনেকে আত্মবিশ্বাসের অভাব। কিছু একটা করতে গেলে যে একটা মনের জোর লাগবে বা নিজের আত্মবিশ্বাস আছে যেটা করতে পারবো, সেই জিনিসটার অভাবটা দেখেছে। তো কাজ করতে করতে একটা সুযোগ পেলাম, আমি নিজেও কিছুটা কোচিং পেয়েছি, তারপর একটু পড়াশোনা করার একটা স্কোপ পেলাম। সেইটা করতে গিয়ে আমি একটা ডিপ্লোমা করেছি পারফরমেন্স ডেভেলপমেন্ট কোচিং এর উপরে। সেটা করার পরে আমার যেই স্কিলগুলি, যেই দক্ষতা দরকার হলো কোচিং একটা কোচ হিসাবে, সেগুলি আমি অর্জন করলাম। সেটা মেইনলি হচ্ছে আরেকজনের কথা শোনা। আমি কোনো উপদেশ দিই না, কিন্তু একটা মানুষের কথা শুনে তাকে সাহায্য করা তার যে আসলে জীবনের লক্ষ্যটা কি। তো যখন এটা কেউ করতে চায়, তার সত্যি ইচ্ছা আছে কিন্তু কোনো একটা কারণে সেটা বাধা হচ্ছে বা প্রোক্রাস্টিনেট করছে, সেই সমস্ত মানুষ আমার কাছে যখন আসে, আমি তাদেরকে এই কোচিং এর মাধ্যমে সাহায্য করে থাকি।
আচ্ছা, এর আগে আপনি প্ল্যান ইন্টারন্যাশনাল ইউকে প্রতিষ্ঠানে ডিরেক্টর অফ প্রোগ্রামস এর দায়িত্বে ছিলেন। ওই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এবং প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে একটু বলবেন আমাদের?
অবশ্যই। প্ল্যান ইন্টারন্যাশনাল একটা খুব সুন্দর একটা অর্গানাইজেশন। এদের ফোকাস হচ্ছে কিশোর কিশোরী, এদেরকে মূলত তাদের যে দক্ষতা সেগুলিকে বাড়াবার কাজ। মোটামুটি অ্যাডোলেসেন্ট গ্রুপের উপর খুব ভালো কাজ করে তারা, যে চাইল্ড ম্যারেজ বা বাল্য বিবাহ সেটা বন্ধ করার জন্য অনেক জায়গায় কাজ করে আছে, এবং বিভিন্ন দেশে আফ্রিকা এশিয়ায় যেখানে ইয়াং গ্রুপগুলি আছে, শুধু তাদের শিক্ষা স্বাস্থ্য সেখানে থেমে থাকে নাই, তাদের যে অর্থনৈতিক যে একটা মুক্তি, তাদেরকে একটা চেইন একটা অর্গানাইজেশনের সাথে সংযুক্ত করে দেওয়া, সেগুলির কাজও করে থাকে। এবং তাতে হয়েছে কি, এই ইয়াং গ্রুপটার যে কনফিডেন্স লেভেলটা, আত্মবিশ্বাস যখন বেড়ে যায়, তারা নিজেরাই কিন্তু যেমন বিভিন্ন গ্রুপের মধ্যে টাকা জমাতে থাকে, সেখানে ঋণ প্রকল্পের সাথে সংযুক্ত হয়, পরবর্তী সময় নিজেরাই কোনো ব্যবসা বা উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারে।
আপনার দক্ষিণ এশিয়ায় তো বাল্য বিবাহটা এখনো একটা সমস্যা, তাই না?
অবশ্যই। মানে দক্ষিণ এশিয়ার মধ্যে যেমন বাংলাদেশে আজকেও 13-14 বছর বয়সে শিশুদের যেমন বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু খুব খুশির কথা যে বিভিন্ন জায়গায়, স্পেশালি যেখানে প্ল্যান ইন্টারন্যাশনাল কাজ করেই আসছে, সেখানে তারা চেষ্টা করেছে যে শিশু পরিষদ বা কমিউনিটির মধ্যে কিছু গ্রুপকে দায়িত্ব দেওয়া। তারা যখন কোনো খবর পায় যে যেখানে কোনো শিশুর বিবাহ বা জোরপূর্বক বিবাহ দেওয়া হচ্ছে, তারা সেটা যে লোকাল অথরিটি আছে তাদেরকে রিপোর্ট করে দেয়। তো উত্তরবঙ্গের কিছু কিছু জেলার ইউনিয়নগুলিকে তারা বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন বলে ঘোষণা করতে যাচ্ছে, কারণ এই কিছু ইউনিয়নে তারা পরীক্ষামূলকভাবে দেখেছে যে সমস্ত শিশু পরিষদ দিয়ে খুব ভালো কাজ করা যায়। তো কমিউনিটিদের যত বেশি তাদের সচেতনতা বাড়াবে এবং এগুলির বাল্য বিবাহের যে খারাপ দিকগুলি, কেন এটা বন্ধ করা উচিত, সেগুলি যখন জানবে এই জিনিসটা বন্ধ হবে।
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত সুপরিচিত একটি সংগঠনের নাম হচ্ছে সেভ দ্য চিলড্রেন ফান্ড। আপনি ওই প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় বিভিন্ন দেশে কাজ করেছেন, সেভ দ্য চিলড্রেন ফান্ডে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে একটু বলবেন?
সেভ দ্য চিলড্রেনের আমি প্রায় চারটে দেশে আসলে কাজ করেছি, বাংলাদেশে তো বটেই যেখানে আমার সেভ দ্য চিলড্রেনের কাজ দিয়ে আমার চাকরি জীবন শুরু। তার পরবর্তী সময় সেভ দ্য চিলড্রেন পাকিস্তান, সেভ দ্য চিলড্রেন আফগানিস্তান এবং সেভ দ্য চিলড্রেনের যে হেডকোয়ার্টার কানেটিকাতে সেখানে আমি কাজ করেছি। এই অর্গানাইজেশনে মূলত শিশুদের যে অধিকার, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি এই উপরে ফোকাস করা হতো। লক্ষ্যগুলি ছিল খুব দৃঢ় এবং আমার কাজ করার অভিজ্ঞতায় আছে যে আমি যখন পাকিস্তান বা আফগানিস্তানে কাজ করতে গেছি সেভ দ্য চিলড্রেনের সময়, তখন বিভিন্ন জায়গায় কাজ করাটা নিরাপত্তা নিয়ে আসলে বেশ হোঁচট খেতে হয়েছে। কারণ কাবুলে তখন নিরাপত্তা খুবই জটিল ছিল, এটা 2002 সনের কথা বলছি। সেখানে মানে আমি কোনো একটা মিটিং এ যাচ্ছি, হঠাৎ করে দেখলাম সেখানে হয়তো একটা রাস্তায় এক্সপ্লোশন বা বম্বিং হয়ে গেল। তো স্বাভাবিকভাবে নিরাপত্তা খুব জোরালো হতো, রাস্তাঘাট বন্ধ হয়ে যেত, সেই পরিবেশের মধ্যে আরেকটা জায়গায় যাওয়া তো অনেক কঠিন ব্যাপার ছিল। কিন্তু এর মধ্যে আমার কাজ করতে হয়েছে, কারণ বিশেষ করে যে সমস্ত খুবই দূর দূরান্ত বা রিমোট এরিয়ায় যখন দেখি যে মা ও শিশুরা স্বাস্থ্য, শিক্ষা এগুলি সম্বন্ধে তারা জ্ঞান লাভ করছে এবং ছেলে মেয়েদেরকে এই কঠিন অবস্থার মধ্যে স্কুলে পাঠাবার জন্য চিন্তা করছে, তখন আমার মনে হচ্ছে যে আমাদের কাজ করার সফলতা অনেক। এবং ওদের মধ্যে যে শুধু লেখাপড়ার ব্যাপারটা না, এই যে স্বাস্থ্যের উপরে যে হাত ধুয়ে খেতে হবে, তা হাইজিনিক বিষয়গুলি বা স্যানিটেশনের যে কথাবার্তাই বিশেষ করে যে কিশোর কিশোরীদের, এই ধরনের ভীষণ গুরুত্বপূর্ণ কাজগুলো বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সেভ দ্য চিলড্রেন করে এসছে।
আরেকটা সংগঠনের কথা উল্লেখ করতে হয়, লেপ্রা হেলথ ইন অ্যাকশন, কুষ্ঠরোগ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম নিয়ে আপনি দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে কাজ করেছেন। খুব জানতে ইচ্ছে করছে আপনার সেই অভিজ্ঞতার কথা।
আমি না এই লেপ্রাতে ঢোকার আগে আমার কিন্তু ধারণা হয়েছিল বোধহয় এই সময় কুষ্ঠরোগ বোধহয় আর নেই। আমি এই অর্গানাইজেশনে জয়েন করার পর এমন সুন্দর একটা জ্ঞান লাভ করলাম যে আজও এই যুগেও কুষ্ঠরোগ আছে, বিশেষ করে ইন্ডিয়াতে, ব্রাজিলে, কলম্বিয়া, মোজাম্বিক এবং মাদাগাস্কার, এই সমস্ত দেশগুলিতে এই লেপ্রার এই সংস্থার মাধ্যমে কুষ্ঠরোগের এখনো প্রতিরোধমূলক আর যেখানে কুষ্ঠরোগ হয়ে গেছে সেখানে তার চিকিৎসার কাজ করা হচ্ছে। কুষ্ঠরোগটা এখনো হচ্ছে কারণ এটা এখনো একটা রোগ যেটা নাকি আমাদের মধ্যে স্টিগমা কাজ করে, যেটা মানুষ মনে করে যে এটা কাউকে বলা যাবে না, একটা নিষিদ্ধ রোগ। এই কারণে অনেকের যখন কুষ্ঠরোগের কোনো সিমটম আসে, তারা ভয় আসলে চিকিৎসার শরণাপন্ন হয় না, তখন সেটা ছড়ে যায়। এবং এটা ছোঁয়াতে বলেই ফ্যামিলির মধ্যে বা আশেপাশে যারা লোক কাছাকাছি থাকে তাদের কিন্তু হয়ে যায়। কিন্তু রোগটা আসলে একবার ধরা পড়লে এবং এটার যে ট্রিটমেন্ট আছে, যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়, তাতে কিন্তু সম্পূর্ণ সেরে যায়। তো সেটার জন্য এখন বড় কাজ হচ্ছে সচেতনতা, মানুষকে জানতে হবে যে এটা হলেই সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে যেতে হবে, চিকিৎসার শরণাপন্ন হতে হবে। এমনকি ইউকেতেও আমি যখন এখানে মেডিকেল ডক্টরদের সাথে কাজ করছি, এখানেও আমি জানি যে কুষ্ঠরোগের পেশেন্ট আছে আর এখানে ট্রিট করা হচ্ছে। অসম্ভব একটা সুন্দর কাজ করে যাচ্ছে এই সংস্থাটা।
সত্যি ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হচ্ছে সাইট সেভার্স ইন্টারন্যাশনাল। বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা সহ ক্যারিবীয় এলাকায় আপনি আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করেছেন, এ সম্পর্কে একটু আমাদের শ্রোতাদের বলবেন?
হ্যাঁ, অবশ্যই। এটা আমার কাছে মনে হচ্ছে একটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্থা এবং গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছে। আমি বাংলাদেশে থাকতে আমি জানতাম যে লোকের ছানি পড়ে এবং স্বাভাবিকভাবে ছানি এটা ক্যাটারাক্ট সার্জারি করে এটা দূর করে এবং মানুষের দৃষ্টি ফিরে পায়। কিন্তু যেটা আমি জানতাম না এবং পরে জানলাম যে এটা বয়সের সাথে তেমন কোনো সম্পর্ক নেই। আগেকার দিনে আমরা জানতাম যে বয়স হলেই ছানি পড়বে, কিন্তু বাংলাদেশে তখন খুব একটা মানুষকে আমি ছানি পড়া দেখতে পেতাম না, কারণ অনেক লোক সেই বয়স হওয়ার আগেই হয়তো মারা যেত। কিন্তু আস্তে আস্তে দেখা গেল 30-এর উপরে হলেই কিন্তু বাংলাদেশে এই ছানি পড়াটা দেখা যাচ্ছে এবং এখন সংখ্যাটা বেশ একটা বড় আকারে আসলে শোনা যায়। আরো অবাক হলাম যেটা শুনে যে শিশুদের মধ্যে ক্যাট্রিক আছে, ছানি পড়ছে। এটা খুব অবাক একটা জিনিস। এবং বাংলাদেশে একটা জরিপ করে জানা গেল যে 40,000 বাচ্চার চোখে ছানি আছে। কি করে হলো? কারণ বাংলাদেশে আসলে পুষ্টিহীনতায় বাচ্চারা ভুগে, ভিটামিন এ ডেফিসিয়েন্সি আছে, অনেক ধরনের ট্রমা হয় চোখের, এবং কনজেনিটাল যেটা জন্মগত সেই সব কারণেও কিন্তু ক্যাটারাক্টটা হয়। তো বিভিন্ন কারণ আছে কিন্তু মানুষের জানা ছিল না। তো এই জরিপটা আসলে লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সাথে সাইটসেভার একটা সার্ভে করে জানতে পেরেছে। তখন মনে হচ্ছিল 40,000 বাচ্চা তো এমন কোনো বড় সংখ্যা না, এদেরকে নিয়ে ক্যাটারাক্ট সার্জারি করে ফেললেই তো সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আসলে কাজটা ভীষণ কঠিন, এই কারণে যে এই 40,000 বাচ্চা 16 কোটি লোকের মধ্যে খুঁজে পাওয়াটাই হচ্ছে বড় একটা কঠিন কাজ। কিন্তু এটা তখনই সম্ভব যখন একটা অর্গানাইজেশন বা একটা সংস্থা সরকারের সাথে কাজ করবে। তো সাইট সেভার্স এখন যেটা ওরা প্ল্যান করেছে যে বাংলাদেশ সরকারের সাথে মিলে এই 40,000 বাচ্চাকে খুঁজে বার করা এবং তাদেরকে ক্যাটারাক্ট সার্জারি করবে সেই ব্যবস্থা নেওয়া, এটা একটা খুব সুন্দর উদ্যোগ। আর সাইট সেভারে কাজ করতে গিয়ে আরো কয়েকটা জিনিস আমার ভালো লেগেছে, এবং এত কাজটা মনে হচ্ছে খুবই রিওয়ার্ডিং। কারণ একটা মানুষ যে নাকি জানে এই মুহূর্তে আমি অন্ধ, জাস্ট একটা ক্যাটারাক্ট সিম্পল একটা সার্জারির জন্য সে অন্ধ হয়ে কাটাচ্ছে দিন, তারপরে যখন একটা অপারেশনটা হয়ে গেল তারপরে মুহূর্তে লোকটা দৃষ্টি ফিরে পেল। তা আমি যখন একটা রংপুরে গ্রামে গেছি, এক বয়স্ক বৃদ্ধা মহিলার সাথে আমার দেখা হয়েছে, ওনার সাথে কথা বলছি, তো ওনার ঠিক তার আগের দিন ক্যাটারাক্ট সার্জারি হয়েছে, তার বয়স ছিল 90 বছর। আমাকে দেখে হাত ধরে একেবারে খুব কৃতজ্ঞতামূলক একটা চাঁদ দিয়ে আর আমার হাত ধরে কথা বলছে, বলছে মা গো তোমাদের জন্যই কিন্তু আজকে আমি অপারেশনটা পেলাম, গতকাল পর্যন্ত আমি অন্যের উপর নির্ভরশীল ছিলাম। এই যে একটা সামান্য জিনিস, কিন্তু মানুষ ভেবেছিল 90 বছর হয়ে গেছে তাকে আর অপারেশন করে কি লাভ, কিন্তু তার জীবনটা মনে হয়েছে যে কয়দিনই সে বাঁচবে খুব পজিটিভ ইতিবাচক ভাবে সে বাঁচতে পারবে। যেহেতু আমি সাউথ এশিয়া এবং ক্যারিবিয়ান আইল্যান্ডের সাথে আমি দুই জায়গায় দুটা ডিফারেন্ট এরিয়াতে কাজ করেছি, কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি সমস্যাগুলি একই। একটা হচ্ছে সচেতনতা নাই, একটা হচ্ছে কোথায় গিয়ে আমি অপারেশনটা করবো সেটা জানা ছিল না, আর স্কিল ডাক্তারদের অভাব। তো এই সংস্থার মাধ্যমে অনেক ডাক্তারদের ট্রেনিং দেওয়া হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে, এবং আমার মনে হয় এই চোখের যে ক্যাটারাক্টের জন্য যে অন্ধত্ব সেটা অচিরে দূর করে ফেলবে এই সংস্থার কাজের মাধ্যমে।
আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দায়িত্বের মাঝেও আপনি সাংস্কৃতিক চর্চার জন্য সময় করে নেন। আপনি গান গাইতে পছন্দ করেন, আপনি ছবি আঁকেন, আপনি লন্ডনে থাকেন, কিভাবে এত ব্যস্ততার মাঝে আপনি তা করেন বলুন তো?
আমার বরাবরই আসলে খুব শখ ছিল যে আমি কিছু হবি তো আমার ছিল, ছবি আঁকা, ছবি তোলা এবং গান গাওয়া, কিন্তু কাজের জন্য আমি সম্পূর্ণভাবে সময় দিতে পারতাম না, কিন্তু ফাঁকে ফাঁকে চর্চাগুলি করে রাখতাম। তা এখন বর্তমানে আমি যেহেতু একেবারে 9টা-5টা এই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ওই কাজগুলি এখন করছি না, আমি মোর ফ্লেক্সিবল ওয়েতে আমি আমার কোচিংয়ের প্রফেশনটাকে বেছে নিয়েছি, এবং এই কাজ করতে গিয়ে আমার বেশ কিছুটা সময় বেঁচে যায়। এই সময়টাকে আমি আসলে সুন্দরভাবে কাটাবার জন্য এই বিভিন্ন ছবি আঁকা, গান করা এবং ছবি তোলার, নিজের বাগান করা, বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখি। আমার মনে হয় এখন আমি যে সাংস্কৃতিক অঙ্গনে জড়িয়ে যাচ্ছি, এটা তো ইয়াং জেনারেশনকে আমি এটা দেখাতে যাচ্ছি যে আমি যদি আমার এই বয়সে গান গাইতে পারি, ছবি আঁকতে পারি বা ছবি তুলতে পারি, বাগান করতে পারি, বিভিন্ন জায়গায় যেতে ভালোবাসি সেগুলি করতে পারছি, তাহলে নিশ্চয় তারা আরো উদ্বুদ্ধ হবে।
ডক্টর নাজমা কবির, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে নারী কণ্ঠে যোগ দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ, আমারও খুব ভালো লাগলো আপনার সাথে আমার অভিজ্ঞতাগুলিকে শেয়ার করতে। ধন্যবাদ
আপনাকে, আবারও ধন্যবাদ।